16 ডিসেম্বর 2016, তরজমান আকাবির আরিফ বিল্লাহ, শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুম, এর জুমার পরের মজলিসে বয়ান।
আল্লাহ মাফ করে দেন,
আল্লাহ মাফ করে দেন। আমার দান শেখ মুর্শিদ কুতুব আলম আলী বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুম লেখা। গতকাল সকাল 11:40 মিনিটে লেখা, 15/12/2016। আল্লাহ তুমি কত সুন্দর, আল্লাহ তুমি কত সুন্দর, কত মহিয়ান সুন্দর হইয়া কাশি তোমার কত যে নিশান, আল্লাহ তুমি কত সুন্দর কত মহিয়ান সুন্দর হইয়া কাশি তোমার কত যে নিশান, সুন্দর হইয়া কাশি তোমার কত যে নিশান, আল্লাহ তুমি কত সুন্দর কত মহিয়ান সুন্দর হইয়া কাশি তোমার কত যে নিশান, সুন্দর হইয়া কাশি তোমার কত যে নিশান।
অন্ধের মতো দুনিয়াতে বসবাস করা তো ঈমান ওয়ালাদের কাজ না, তাই না? অন্ধ যেরকম কিছু দেখে টাকে না, এমনি হাইতে চলে যেতে থাকে, তাই না? কিছুই তো জানে না যে কি ব্যাপার পৃথিবীতে, কি আছে না আছে জানে। ঈমান ওয়ালার চক্ষু এত তেজ এত প্রখর হয়, সে বিন্দু বিন্দুতে আল্লাহ পাকের সীমাহীন নিদর্শনাগুলি দেখতে পায়, বিন্দু বিন্দুতে, জাররা জাররাতে, লতায় পাতায়, আকাশে বাতাসে, সবকিছুতে। এইভাবে এক ইমানওয়ালা এই দুনিয়াতে বসবাস করে। এই বাহ্যিকভাবে ইমানওয়ালাকে কোনো বড় আমলে বড় ইবাদতে যদি মশগুল নাও দেখা যায়, তো মানুষের দৃষ্টির অন্তরালে অনেক বড় থেকে বড় আমলে সে অবশ্যই মশগুল থাকবে। সে দেখবে কুদরত আল্লাহ তাআলার, যার কুদরত তাকে স্মরণ করবে, এই সব কিছুর ভিতরে আল্লাহ পাকের কুদরত দেখবে এবং আল্লাহকে ইয়াদ করতে থাকবে। আল্লাহর জিকির হবে তার জিন্দগি, আল্লাহর স্মরণ তার জিন্দগি, আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা এক ঈমানওয়ালা জিন্দগি হবে সর্বদা। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম কামেল ঈমান নসিব করে। এরকম কামেল ঈমান নসিব হওয়ার জন্য কামেলিনের সঙ্গে উঠা বসাও দরকার। হ্যাঁ, তাকওয়ার জিন্দগি আর কামেলিনের সুবতের জিন্দগির বরকতে এরকম চক্ষু, এরকম নূর এবং বুঝ আল্লাহ পাক দান করে।
আল্লাহ তুমি কত সুন্দর কত মহিয়ান সুন্দর হইয়া কাশি তোমার কত যে নিশান, আল্লাহ তুমি কত সুন্দর কত মহিয়ান সুন্দর হইয়া কাশি তোমার কত যে নিশান, সুন্দর হইয়া কাশি তোমার কত যে নিশান। দিলে তুমি পাখির ডানায় আজবে কি শক্তি, কণ্ঠে দিলে ভোরের পাখির কি মধুর গীতি, দিলে তুমি পাখির ডানায় আজবে কি শক্তি, কণ্ঠে দিলে ভোরের পাখির কি মধুর গীতি, মুগ্ধ করে ভোর সমীর কি শীতল বরসে, মুগ্ধ করে ভোর সমীর কি শীতল বরসে, সিজদা করে বান্দা তোমার কদমের আরশে, মুগ্ধ করে ভোর সমীর কি শীতল বরসে, মুগ্ধ করে ভোর সমীর শীতল পরশে সিজদা করে বান্দা তোমার কদমের আরশে, সিজদা করে বান্দা তোমার কদমের আরশে।
আরে ভাই মৌলভি এসা পুরা গাল খুলে দিছ হাই 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 তোলার জন্য, হ্যাঁ কি লেখাপড়া করছো মৌলভিজি, দেওয়ান পর্যন্ত পুরা বারান্দা মারা আসছে, এখনো এইটুকু আমল শিখো নাই, হ্যাঁ একদম পুরা গালের গেট খুলে দিছ, হাজ আসতে তো হাত দেওয়া ঠেকানো চায় না, কেসা মানুষ এগুলো। তাহলে জিজ্ঞেস করলে কি করো, মাদ্রাসার ছাত্র বলতে থাকে লেখাপড়া করি, এলমি দিন সেখানে লেখাপড়া করে খালি, তাই না, খাতা কলম নিয়ে ঘোরাঘুরি করে, এলমি দিন শিখলে তো আমল পয়দা হওয়া চাই। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি আল উলামা, আলেম হলে তার মধ্যে আমলের জিন্দগি আসবে না, এলম আসে তো আমলও আসবে। লেখাপড়া করে হুজুর হয়, শিক্ষক হয়, টিচার হয়, টিচার হ্যাঁ টিচিং এর জন্য পড়াশোনা না দিনের জন্য পড়াশোনা, এই একটা কঠিন বিমারি এখন পয়দা হয়ে গেছে। এখন লেখাপড়া করে শিক্ষক হওয়ার জন্য, হুজুর হওয়ার জন্য, হুজুর হওয়ার জন্য না শিক্ষক হওয়ার জন্য না দিন শেখার জন্য পড়াশোনা করে, দিন শেখার জন্য পড়াশোনা করেছে, দিনই জিন্দগি আছে, তাকওয়ার জিন্দগি আছে, সুন্নতির জিন্দগি আছে, সেটার বড় অভাব, হ্যাঁ না, নখগুলো মানুষ ঠিক মতো কাটে না, তাল বেলেন অথচ নখ কাটে না সুন্নত মতো হবে, মোজ কাটে না সুন্নত মতো হবে, আর কোন সারা দেশে ওয়াজ মাহফিলে যাওয়া যায় না, যে কোনো জায়গায় গিয়া বসলে স্টেজে বসলে ছবি তোলা আরম্ভ করে, ছবি তোলা এদের কাছে কোন সুন্নত হয়ে দাঁড়াইছে কি জানে, আর হুজুররা কিছু আছে নিজের ছবি টবি মোবাইলে এবং ইন্টারনেটে ছেড়ে দিয়া ইসলাম চিন্তা করতেছে, এগুলো ইসলাম চিন্তা করার তরিকা না, ইসলামের ভয়ঙ্কর ক্ষতির কারণ এরা, ভয়ঙ্কর ক্ষতির কারণ, এ কি তরিকা, একটা ফতোয়া বাইর করছে যে ছবি জায়েজ হয়ে গেছে, কিসের জায়েজ ছবি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলছেন প্রাণীর ছবি যেখানে থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বিশ্বাস হয় না, হ্যাঁ কিসের ফতোয়া তোমাদের মেয়ে, এটা যদি কোনো আলেম এটাকে জায়েজ বলে থাকে তো এটাকে সুন্নত কে বলছে, এটাকে রহমতের ঠিকানা কে বলছে, হ্যাঁ তামাশাবাজের দল, বড় তামাশাবাজি শুরু হয়ে গেছে, কোন জায়গাতে ওয়াজ মাহফিলে যাওয়া যায় না, খালি ছবি তুলে, খালি ছবি তুলে, খালি ভিডিও করে, এ কি এটা, এটা পাগলামি, ইসলামের নামে দিনের নামে পাগলামির চর্চা শুরু হয়ে গেছে, আল্লাহ তাআলা বুঝ দেন। চলো
দিলে তুমি পাখির ডানায় আজব কি শক্তি, কণ্ঠে দিলে ভোরের পাখির কি মধুর গীতি, দিলে তুমি পাখির ডানায় আজব কি শক্তি, কণ্ঠে দিলে ভোরের পাখির কি মধুর গীতি, মুগ্ধ করে ভোর সমীর কি শীতল পরশে, মুগ্ধ করে ভোর সমীর কি শীতল পরশে, সিজদা করে বান্দা তোমার কদমের আরশে, সিজদা করে বান্দা তোমার কদমের আরশে। ওই আকাশে হচ্ছে তোমার অসীম গুণগান, এই জমিনে চলছে তোমার প্রেম প্রেমের গান, ওই আকাশে হচ্ছে তোমার অসীম গুণগান, এই জমিনে চলছে তোমার প্রেম প্রেমের গান, ওই আকাশে হচ্ছে তোমার অসীম গুণগান, এই জমিনে চলছে তোমার প্রেম প্রেমের গান, মাতাল করে বসুন ধরা শত ফুলের খান, মাতার করে বসুন্ধরা শত ফুলে খান, মুগ্ধ করে তোমার প্রেমিক প্রাণীর খান, মাতার করে বসুন্ধরা শত ফুলে খান, মুগ্ধ করে তোমার প্রেমিক প্রাণীর খান, মুগ্ধ করে তোমার প্রেমিক প্রাণীর খান। আল্লাহ তুমি কত সুন্দর কত মহিয়ান, সুন্দর ওই আকাশে তোমার কত যে নিশান, কি মনোহর সাগর নদী তরঙ্গদের খেলা, কি মনোরম এ পৃথিবী সকাল সন্ধ্যা বেলা, কি মনোহর সাগর নদীর তরঙ্গদের খেলা, কি মনোরম এই পৃথিবীর সকাল সন্ধ্যা বেলা, চমৎকার সিজদারত প্রেমিকদের ওই মাথা, চমৎকার সিজদারত প্রেমিকদের ওই মাথা, কি মনোহর তোমার তাপন দেওয়ালার পেঙ্গা, কি মনোহর তোমার তাপ, কি চমৎকার সিজদারত প্রেমিকদের ওই মাথা, কি চমৎকার সিজদারত প্রেমিকদের ওই মাথা, কি মনোহর তোমার তাপ দেওয়ালার প্রেমগাথা, কি মনোহর তোমার তাপ দেওয়ালার প্রেমগাথা, কি শোভাময় পূর্ণিমারা ওই পূর্ণিমা চাঁদ, কি যে দারুণ এ পৃথিবীর ওই নীলিমার ছাদ, কি শোভাময় পূর্ণিমারা ওই কি শোভাময় পূর্ণিমারা ওই পূর্ণিমা চাঁদ, কি যে দারুণ এ পৃথিবীর ওই নীলিমার ছাদ, অপূর্ব জলবাষিত দুই নয়নের পানি, অপূর্ব জলবাষিত দুই নয়নের পানি, আরশে আজম খোঁজে অশ্রু দৌলতে লাসানি, অপূর্ব জলবাষিত দুই নয়নের পানি, কি অপূর্ব জলবাষিত দুই নয়নের পানি, আরশে আজম খোঁজে অশ্রু দৌলতে লাসানি, আরশে আজম খোঁজে অশ্রু দৌলতে লাসানি, আরশে আজম খোঁজে অশ্রু দৌলতে লাসানি,
মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়াহ।
পাখির দলের দানা মেলে ওরা কি সুন্দর, শুভ্র সাজে সজ্জিতদের মেলা কি সুন্দর, পাখির দলের দানা মেলে ওরা কি সুন্দর, শুভ্র সাজে সজ্জিতদের মেলা কি সুন্দর, তোমার খোঁজে জিকির মুশকুল বান্দা কি সুন্দর, তোমার খোঁজে জিকির মুশকুল বান্দা কি সুন্দর, প্রেমিক কুলে প্রেমের সাজে মাহফিল কি সুন্দর, তোমার খোঁজে জিকির মুশকুল বান্দা কি সুন্দর, তোমার খোঁজে জিকির মুশকুল বান্দা কি সুন্দর, প্রেমিক কুলে প্রেমের সাজে আছে মাহফিল কি সুন্দর, আল্লাহ তুমি কত সুন্দর কত মহিয়ান, সুন্দর ওই আকাশে তোমার কত যে নিশান, আল্লাহ তুমি কত সুন্দর কত মহিয়ান, সুন্দর ওই আকাশে তোমার কত যে নিশান, সুন্দর ওই আকাশে তোমার কত যে নিশান, সুন্দর ওই আকাশে তোমার কত যে নিশান।
কেসা অজীব মামলা যে দুনিয়ার সব কিছুই আল্লাহ পাকের জিকিরে মশগুল করে বন্দা, পৃথিবীটাকে আল্লাহ পাক যে কোরআন শরীফে বলছে যে এইসব আমি অনর্থক তো বানাইনি, রব্বানা মা খালাক তাহাদা বাতিল, এগুলো অনর্থক বানাইনি যে কোনো কাজের জিনিস না, বিন্দু বিন্দু আশ্চর্য ধরনের কি আজীব ধরনের মামলা। রাস্তা দিয়া সফর করতে থাকলে এই গাছ গাছালি এই লতা পাতা কি সুন্দর, ওর ফাঁকে ফাঁকে কত ধরনের ফুল নানান লতা যেগুলোকে মানুষ অত গুরুত্বের সাথে খেয়াল করে না, ওর মধ্যে এমন সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, কোনটা লাল কোনটা হলুদ কোনটা বেগুনি কোনটা সাদা, এক এক ফুল ভীষণ মন কাড়ে, কেসা আজীব ধরনের মামলা। কিন্তু আসলে ওর ভিতর থেকে আওয়াজ আসে যে এই সব কিছু মহান রব্বুল আলামিনের কুদরতের খেলা এবং কুদরতের মেলা, মহান রব্বুল আলামিনের এই কুদরতের খেলা কুদরতের মেলা, এবং এই প্রতিটি বস্তু এবং বিন্দু এবং সৌন্দর্য এবং শোভা মহান আল্লাহর শক্তি এবং অস্তিত্বের প্রমাণ বহন করে। আয়াতিন দাল্লাতিন আলা হানা কুদরতিল্লাহি তাআলা ওয়া বুজুদিল্লাহি তাআলা ওয়া ওয়াহদানিয়াতিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, হ্যাঁ আল্লাহ পাকের অস্তিত্বের প্রমাণ, আল্লাহ পাকের কুদরত এবং শক্তির প্রমাণ, আল্লাহ পাকের সৌন্দর্যের প্রমাণ, সবই মহান রব্বুল আলামিনের, হ্যাঁ সব মহান রব্বুল আলামিনের বড় মহিমান্বিত কীর্তি, বিন্দু বিন্দুর মধ্যে এত সৌন্দর্য বিদ্যমান রব্বুল আলামিনের, কি আশ্চর্য হো সুন্দর প্রিয় বন্ধুরা। আচ্ছা এইভাবে যাইতে থাকলাম রাস্তা দিয়া, গাড়িতে বসে আছি, সফর চলতেছে, হঠাৎ দেখা গেল যে বিলে একটা দৌড় দিছে, আরে ভাই আজই এটা এখানে মধ্যখানে আইসা হাজির হওয়ার কোন দরকার ছিল না, কিন্তু হাজির হয়ে গেছে বিড়াল একটা বিলে দৌড়, আবার ওখানে বিড়ালের বাচ্চা একটা ম্যাও করে ডাক দিয়ে দিল, এগুলো কোনটাই অনর্থক যদি আল্লাহ পাক বুঝ দান করেন, ইমান দান করেন, তাই না, আল্লাহর সঙ্গে যদি তার অন্তরের এক নিবিড় বন্ধন মজুদ থাকে। তো এইভাবে এক বিড়ালের এই তামাশা তাকে আবার নতুনভাবে আল্লাহ পাকের কুদরতের দিকে আকৃষ্ট করে, হ্যাঁ এসা মামলা। ফের যাইতে থাকলে আমাদের সুরুজ মিয়া মধ্যখান থেকে চিৎকার দিয়ে উঠল, এই শিয়াল দেখা যায় শিয়াল, হ্যাঁ কখনো বলে যে জোড়া শিয়াল জোড়া শিয়াল, হ্যাঁ কি আজব, এই শিয়াল এক কুকুর বিড়াল বাইরে হলো, আবার পরে সেদিন বললাম যে আজকে শিয়ালের দেখা পাও না, বলো না শিয়ালের ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, মানে ওই যে কুকুররা ছোটাছুটি করে রাস্তা রাস্তা, বলে যে শিয়ালের ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, হ্যাঁ না আজই মহাবেলা। আবার এই ক্ষুদ্র ক্ষুদ্র পোকা মাকড় সেগুলো দেখা যায়, এই দেখলে সেই ক্ষুদ্র পোকা মাকড়ই হোক, কিন্তু এগুলোর কোন ইঞ্জিনিয়ার বা কোন বিজ্ঞানীর তো কোনো হাত নাই এর অস্তিত্বের মধ্যে, এর অস্তিত্বে এর ক্ষমতা এবং শক্তিতে এর গঠনে এর আকৃতিতে এর সৌন্দর্যে এর শোভায় সব কিছুতে এক মহান আল্লাহরই হাতের ছাপ, ক্ষুদ্রতের ছাপ। তাহলে হোক সেটা ক্ষুদ্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু, কিন্তু সেটা ক্ষুদ্র নয় এই দৃষ্টিতে যেটা মহান আল্লাহর কুদরতের এবং তার অস্তিত্বের তার একত্বের প্রমাণ বহন করে ক্ষুদ্র বস্তুটাও। তাহলে এটা ক্ষুদ্র হলো কোন জায়গায়? যে বস্তু মহান আল্লাহর অস্তিত্বের এবং তার কুদরতের এবং তার একত্বের এত বড় প্রমাণ বহন করে সেই বস্তুটা ক্ষুদ্র কোথায়? সেটা বাহ্যিক আকৃতিতে ক্ষুদ্র হলো, আসলে সেটা ক্ষুদ্র নয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কবে মুসলমানরা নিজেদের আত্মায় অন্তরে এমন নূরওয়ালা বুঝ তৈরি করবে? তাহলে মানুষ বসে বসে শুয়ে শুয়ে বা সেরকম এবাদত বন্দিগিতে মজগুল থাকা সহজ হবে। ইন্না দিন ইউসরুন, এর জন্য দিন তো একদম সহজ, দিন সহজ, দিনের আমল সহজ, আল্লাহর বন্দিগি সহজ। আমরা মনে করি যে কঠিন, কারণ ওই যে দোকানে বসে থাকে সারাদিন, অফিসে বসে থাকে, কাজে কর্মে বসে থাকে, ব্যস্ত থাকে, আর মনে মনে ভাবতে থাকে এত ইবাদত বন্দিগির সময় কোথেকে বাইর করি, ইবাদত বন্দিগির সময় বাইর করি কিভাবে, কেমনে কি করা যায়? মসজিদে গিয়ে বসে থাকা একজন মুসলমান হিসাবে, হ্যাঁ, একটু আমল করা বা বারবার তওয়াফ করা, উমরা যাওয়া, হজে যাওয়া, মদিনা যাওয়া, মক্কা যাওয়া, কিভাবে কি করবে? কোনো কাজই তো করতে পারে না। আমি তো পাক্কা দুনিয়াদার, পাক্কা দুনিয়াদার তো মুসলমান হয়। মুসলমান থাকে দুনিয়ায়, কিন্তু থাকে দিনদার, ইমানদার এবং নূরওয়ালা আল্লাহওয়ালা। মুসলমান দুনিয়াদার হয় না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কোরআন এবং সুন্নার এলিম এবং বুঝ যদি ওই লেখাপড়া করলে তো শিক্ষিত মোল্লা হবে, কিন্তু কোরআন সুন্নার সহিভাবে পড়লে সে দিনওয়ালা, ইমানওয়ালা, অন্তরে নূরের চোখওয়ালা, বুঝওয়ালা হবে। হ্যাঁ, কোরআন শরীফ আল্লাহ তাআলা সাফ বলছেন যে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যে আমার এই বন্দারা এমন যে ব্যবসা বাণিজ্য কোনো কিছুই আমি আল্লাহ থেকে ওদেরকে গাফেল করতে, বিচ্যুত করতে, বিরত করতে, দূরে রাখতে পারে না। সাফ কথা কোরআন শরীফের, তো জীবনটা এই পৃথিবীতে কিভাবে কাটানো লাগবে এ আয়াতে পাক মহান আল্লাহ সেটাকে সুস্পষ্টভাবে, সুন্দরভাবে, চমৎকারভাবে, হৃদয়গ্রাহীভাবে তুলে ধরছেন। থাকবা পৃথিবীতে কিন্তু বাজার সে গুজরা হোম খারিদার নেই, পৃথিবীতে থাকবা কিন্তু পৃথিবী তোমাকে আকৃষ্ট করবে না, আকৃষ্ট করবেন মহান আল্লাহ, আকৃষ্ট করবে আল্লাহ পাকের সৌন্দর্য, শোভা এবং মহিমা। তুমি এই পৃথিবীতে বসবাস করবে কিন্তু পৃথিবীর প্রতিটি বস্তু বিন্দু এবং সবকিছু তোমাকে কেবলই মহান আল্লাহর দিকে আকৃষ্ট করবে এবং মহান আল্লাহর জিকিরে, স্মরণে, বন্দিগিতে নিবদ্ধ থাকতে বাধ্য করবে। আপনারা বুঝেন না, বুঝেন না, কিন্তু যেভাবে পাথর মার্কা শরীর নিয়ে বসে থাকেন তাহলে বোঝা যায় বলে বোঝা যায় না। এত ভদ্রতা কোথেকে শিখছেন আপনারা? পাথর মার্কা ভদ্রতা, ইসলাম এরকম পাথর মার্কা ভদ্রতা তো শিক্ষা দেয় না। শুনতেছেন প্রিয় বন্ধু, ইমানওয়ালা জীবন্ত হয়, প্রাণভন্ত হয়, এইভাবে পাথরের মতো বসে থাকে, মনে হয় যে কিছুই ভিতরে অনুভূতি জাগে নেই। কোরআন শরীফে তো আল্লাহ তাআলা বলছেন যে ইমানওয়ালা এমন যে ভিতরে যে ইমানের নূরের তুফান শুরু হলো সেটা চেহারায় প্রকাশ পাইতে শুরু করে। শুনতেছেন প্রিয় বন্ধু, বড় কঠিন, বড় মুসিবত। হ্যাঁ, জাহেল মানুষের কাছে যদি মানুষ ইসলাম শিখে, দিন শিখে, যে মুর্দাকে সেবেন লোক, দিন আল্লাহর দিনের কোন ছোঁয়াই তার জীবনকে প্রভাবিত করে না, আলোড়িত করে না, এরকম লোকের কাছে দিন শিখলে তো এরকম পাথরওয়ালা দিন হবে। যতই ইসলাম শিখবে ততই খেলে ধীরে ধীরে পাথর হইতে থাকবে। ইসলাম কাউকে পাথরওয়ালা, পাথর হওয়া শিখা দেয় না। হ্যাঁ, কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন যে পাথরও তো আমি এরকম বানাইছি, ওয়াইনা মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনাল আনহার, যে আমার বহু পাথর দেখবা যে ওর থেকে ঝর্ণা ধারা প্রবাহিত হচ্ছে, আস্তে আস্তে পাথর হওয়ার ধান্দা করতেছে। কি হলো মানুষদের? কোরআন শরীফ না এটা, ওয়াইনা মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনাল আনহার, যে বহু পাথর তোমরা দেখবা যার থেকে নহর, ঝর্ণা ধারা প্রবাহিত হচ্ছে। ওয়াইনা মিনাল মা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, এবং কোন কোন পাথর আছে ওইটা বিদীর্ণ হয় এবং তার থেকে ঝর্ণা না প্রবাহিত তবুও দেখবা কিছু না কিছু পানি প্রবাহিত হয়, পানি বাইর হয় ওর থেকেও, পানি বাইর হয়, কিছু তো বাইর হওয়া উচিত। তুমি কি তো আরো পাথর, একটু পানিও বাইর হয় না, ওয়ার মিস্টার পাথর। অনেক মৌলবী সাহেব ওইরকম যে দিন দিনই মাহফিলের মধ্যে বসা রুমাল টুমাল দিয়ে পেঁচা একদম এমনি বসে থাকে, কোন আরেফ আল্লাহ ওয়ালার হাতের তরবিয়ত হয়নি। অনেকে পরিচয় দেয়, আমি বায়াত হিসেবে অমুক হুজুরের কাছে, খেলাপথের চোতাপত্রও আছে, কিন্তু খেলাপথের চোতা দিয়া মানুষ হওয়া যায় না মিয়া। কোন কামেল আল্লাহ ওয়ালা তার দিল জিন্দা, জীবন জিন্দা, হ্যাঁ না তো এরকম জিন্দা জিন্দগি যার মধ্যে আছে, জিন্দা জিন্দগি, কোন আল্লাহ ওয়ালার তরবিয়ত তালিম তরবিয়ত শিক্ষা দীক্ষা জীবনে লাগা দরকার, তখন মুর্দা জিন্দা হবে। এলেম কালাম শিখে এরকম মুর্দা হওয়া, রুমাল রুমাল ভাইন্দা আরো পাকা এক মুর্দা, সে মুর্দার মতো বসে থাকে মানুষ, কি হলো ওই মানুষদের, কোন কিছুই। আল্লাহ তাআলা রহম করে। মাওলানা মোহাম্মদ আলী চাঁদপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি ছিলেন বড় কাটা মাদ্রাসার প্রিন্সিপাল, সে তখন 85 মতো বয়স ছিল হুজুরের, 85 মতো বয়স, মাশাআল্লাহ জবরদস্ত লম্বা মানুষ, লম্বা মানুষ দেখলে বড় সুন্দর লাগে, কারণ লম্বা সুন্দর হওয়ার বিভিন্ন কারণ, তার মধ্যে একটা হলো পুরুষও যদি হয় তো যদি তিনাত হয় তাহলে তিনাত তো মানুষ, সোয়া তিনাত হলে তো ওইটুক মানুষ না, সোয়া মানুষ তো নিজেই সুন্দর, তো তিনাতের জায়গায় সোয়া তিনাত হলে আরো সুন্দর হলো, সাড়ে তিনাত হলে তো কি আরো সুন্দর, হ্যাঁ না। তো চাঁদপুরি হুজুর রহমতুল্লাহ একদমই অনেক লম্বা ছিলেন, স্বাস্থ্যরাস্থ খুব হেভি ছিল মাশাআল্লাহ। হ্যাঁ তো এত বয়স, আমার মুর্শিদ রহমতুল্লাহ কাছে বায়াতও ছিলেন, এমনি বড় আলিম ছিলেন যে শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলীরও উস্তাদ ছিলেন। তো যখন আমার শেখের নিকট আসতেন তো এমন হাসতে থাকতেন, খুশি থাকতেন, হযরতকে দেখে খুশিতে বাঘ বাঘ হয়ে যেতেন, চেহারা যেন মানে আকাশের অনেকগুলো তারা জ্বলতে শুরু করছে, এতটা খুশি হইতেন। বৃদ্ধ মানুষ ছিলেন, এই যে চোখের যে উপরের ভ্রুগুলো এগুলো একদম ঝুলে পড়ছিল এদিকে, কিন্তু এত খুশি হইতেন যে এগুলো মনে হয় নতুন ভাবে উপর দিকে লাফালাফি করত। আজি মামলা ছিল, একবার আমার শেখের জন্য তিনি লুঙ্গি হাতিয়ে নিয়ে আসছেন, লুঙ্গি লুঙ্গি, তো হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহি তখন এই হুজুরকে তানপুরি হুজুরের দুই কাঁধে এরকম হাত দিচ্ছেন, হাত দিয়ে পরে হাসতে হাসতে বলতেছেন যে হালকা ঝাঁকুনি দিয়ে, মাওলানা আপ কি লুঙ্গি মে জরুর লুঙ্গা। আর এটা বললো হযরত অনেক হাসতেছিলেন, চাঁদপুরি মাওলানা চাঁদপুরিও ভীষণ হাসতেছিলেন, সে কি মানে মনে হয় যে ঢেউ খেলতেছে হাসির, এসা মজা, আমি সামনে দাঁড়ায় খুব মজা নিয়ে দেখতেছিলাম, মাওলানা আপ কি লুঙ্গি মে জরুর লুঙ্গা। কিন্তু এখানে মূল ব্যাপার ছিল যেটা, যে হযরতওয়ালা লুঙ্গি এবং লুঙ্গার মজা নিতেছিলেন, যে নিজে লুঙ্গা হয়ে তাকে লুঙ্গি বানিয়ে দিচ্ছে। মাওলানা আপ কি লুঙ্গি মে জরুর লুঙ্গা, যে ওনার দিকে লুঙ্গি রাখছিল নিজে লুঙ্গা হয়ে গেছে, এসা জিন্দা দিল আল্লাহ ওয়ালাদের দেখার আমাদের তৌফিক হয়েছে। বলেন যে কোনো মানুষ কামেল ইমানওয়ালা জিন্দা দিল হয়, গাল ভার এবং পাথর মার্কা আল্লাহ ওয়ালারা কখনো হন না, শুনতেছেন প্রিয় বন্ধুরা। যাত্রাবাড়ির মোহতাম সাহেব হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, উনি গম্ভীর প্রকৃতির মানুষ, চুপচাপ থাকেন, এই রাস্তা গাড়ি দিয়ে যাইতেছেন, রাস্তা 250-300 কিলোমিটার রাস্তা, জম ধরা ধরছে পেশাবে, এখন তার সঙ্গে মুরিদ বা ছাত্র বা ভক্তবৃন্দ, রাস্তা যদি পেশাব করেন তো বিপদ, গাম্ভীর্য ক্ষতিগ্রস্ত হয়, সমস্যা হয় না ভাই, কেমনি কি করবেন? মুরব্বী এবং সকলের শ্রদ্ধেয় পেশাব ধরছে তো সেটা ভিন্ন ব্যাপার, ডিস্টার্ব করতেছে পেশাবে, কিন্তু উনি তো কেমনে নামবেন? এখন লোকে দেখবে পেশাব করতেছে কি, বুঝেন নাই? উনি মায়া খেয়েছেন মহিউসুল্লাহ সঙ্গে, এটা আমার আমার বক্তৃতা না, উনি নিজে আমাকে শুনেছেন, ওনার নিজেরটা উনি আমাকে একাধিকবার শুনেছেন, বলেন যে আমার শিক্ষা দেওয়ার জন্য আমার মোরশেদ আমার সাহেব কাজ করলেন, যে যাইতেছিলাম তিনি বলেন যে যাইতেছিলাম মহিউসুল্লাহ মাওলানা শাহ আবরার হোসেন রহমতুল্লাহ সঙ্গে এক জায়গায় সফরে, রাস্তার মধ্যে উনি বলেন যে গাড়ি থামাও, উনি নেমে রাস্তার পাশে এক জায়গায় কোন আইল টাইল এক জায়গাতে গিয়ে পেশাব করতে বসে গেছে। পেশাব ধরছে, পেশাবকে আটকে রাখলে এটা অনেক ক্ষতি করে, ভীষণ ক্ষতিকর স্বাস্থ্যের জন্য, কথা বুঝুন নাই তো? উনি হযরত শাহ আব্দুর রহমতুল্লাহ আলাই রসুল্লাহ সাল্লামের সুন্নতের উপর আমল করছেন, কারণ রসুল্লাহ সাল্লাম ইজা জাহাবাল মজহাবা আবাদা যখন রাস্তাঘাটে কোথাও এরকম যে কোনো জায়গায় যখন কোন মলমূত্র ত্যাগের প্রয়োজন দেখা দিত, তিনি মানুষের দৃষ্টির আড়ালে চলে যেতেন, সেখানে গিয়া নিজের মলমূত্র ত্যাগ করতে নিজের প্রয়োজন পূরণ করে ফিরে চলে আসতেন। তো মানে লজ্জাশীলতার হেফাজতের সঙ্গে, লজ্জাশীলতা এর সংরক্ষণের সাথে নিজের প্রয়োজনটা তিনি পূরণ করে আসতেন। তো সেইটার মধ্যেই আব্দীয় বন্দেগী সৌন্দর্য, রসুল্লাহ সাল্লামের আদর্শে সব সৌন্দর্য নিহিত, আমাদের নতুনভাবে সৌন্দর্যের পৃথিবী আবিষ্কারের প্রয়োজন থাকে নাই। তো পরে এখন যাত্রাবাই মোটামুটি আমাকে বললেন যে আমি ভাবলাম যে কি এটা কি, আমি আর কত ওজনওয়ালা, আমার কিন্তু আমার থেকে লাখো কোটি বেশি ওজনওয়ালা। তো তিনি যখন আমাদের চোখের সামনে গিয়ে পেশাব ধরলে রাস্তার পাশে নেমে এক জায়গায় পেশাব করার পরও তার ওজন এবং ভার কমে না, তা আমি মাহমুদুল্লাহ স্যার ভার কম দেখি এমনি। তখন আমি বলেন যে আমি তখন বুঝতে পারলাম যে আমার রোগ উনার নজরে ধরা পড়ছে, যে এর তো রাস্তা রাস্তায় পেশাব ধরে কিন্তু পেশাব করে না, যে এটা ঠিক হচ্ছে না, নিজের চারিত্রিক সৌন্দর্য এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা নিজের যে একটা ব্যক্তিত্ব হয় না সম্মান এবং মর্যাদা, সেটা এই পেশাব করতে গিয়া ভ্রু লুণ্ঠিত হচ্ছে, মাটির মধ্যে শুয়ে পড়তেছে, এই যে আমার একটা অবস্থা, এটা তিনি বুঝতে পারছেন এবং সেটার সেটাকে অপারেশন করে সুস্থ এবং শুদ্ধ করতেছেন। পরে এখন বলেন যে এরপর থেকে আমিও শুরু করলাম, যে রাস্তাঘাটে কোথাও এরকম ভীষণ ভাবে যদি পেশাব ধরে নিজে, এখন দেখা যায় যে নিজেকে কন্ট্রোল করা যাচ্ছে না, নিজের জন্য এটা ঝুঁকি। তো সে সময় বলেন যে আমিও গাড়ি থামাই, ফের গিয়া রাস্তার আশেপাশে কোথাও একটু নিরাপদ আড়াল আবদাল খুঁজে সেখানে গিয়ে পেশাব করার চেষ্টা করে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ওই যে পাথর মার্কা অবস্থা থেকে মুক্ত করার কিরকম সুচিকিৎসা, এরকম সফল সার্জনের পালায় না পড়লে এরকম পাথরের জীবন এরকম ফুলের জীবনে পরিণত হবে তো কি হবে? শুনতেছ প্রিয় বন্ধুরা? হ্যাঁ, ফরিদপুরে একবার গেছিলাম আমার প্রিয় মুর্শিদ রহমতুল্লাহ আলাইহির সঙ্গে। তো ওখানে মাদ্রাসাওয়ালাদের বাথরুমে হযরত যাবেন পেশাব করতে, বলছিলেন যে আমি পেশাব করব। তা আমি ভাবলাম যে মাদ্রাসাওয়ালারা এমনি তো বুখারী শরীফ খুব পড়ান মাশাআল্লাহ, বড় বড় কিতাব খুব পড়ান, কিন্তু যখন বাথরুমগুলোতে যাওয়া হয় যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, মাদ্রাসাই কেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি যে কোনো জায়গায়, সেদিন এক কোনো আমি ডিস্ট্রিক্টের নাম বলতে চাই না, আবার মানুষ গিয়ে না ওনারে ধরে, কোন এক সুন্দর এক শহর, এক জেলা শহরের ডিসি সাহেব, উনি ওখানে এক কমই মাদ্রাসা যেটার নাম মাদ্রাসা জালালিয়া, ওই মাদ্রাসায় গিয়ে পরিদর্শন করে এত মুগ্ধ হয়েছেন যে মা কমই মাদ্রাসা এত সুন্দর পরিবেশ, আরে বাপরে এটা আশ্চর্য হলাম আমি। পরে বললেন যে আচ্ছা দেখি আপনাদের বাথরুম গুলো। হ্যাঁ, তো ওখানে গেছেন গিয়া দেখে তো উনি আশ্চর্য হলেন, যে অভিভূত হলেন যে বাথরুম অর্থাৎ ওয়াশরুম যেটাকে বলা হয় বা ফ্রেশ রুম, হ্যাঁ না, পুরান যুগের ভাষা যেটাকে টয়লেট বলা হইত, উন্নত হইতে হইতে অনেক সুন্দর হয়। আমেরিকাতে সেগুলোকে রেস্ট রুম বলে, রেস্ট রুম। হ্যাঁ, তা আমার এক বন্ধু মানুষ আছেন, তার নাম আব্দুর রাজ্জাক জুম্মানি। তো উনি করাচি থেকে সফর করে, অনেক বড় ব্যবসায়ী মানুষ, আমার পীর ভাই, উনি ঢাকা আসছিলেন। তো বলছিলেন যে আমি আমার ওয়াইফকে নিয়ে তো যখন আমেরিকার আটলান্টা সেটেল হওয়ার জন্য গেলাম, তো গিয়া যখন এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টে ল্যান্ডিং হল, তো ওখান থেকে বের হয়ে এখন যতক্ষণ ভিতরে কাস্টমস বিভাগে থাকা হচ্ছে, এর ভিতরে সাইডে দেখলাম যে জায়গায় জায়গায় লেখা রেস্ট রুম, রেস্ট রুম। তো আমরা যেহেতু আমেরিকা আসলাম তো ব্যাপকভাবে আমেরিকান জীবন সম্পর্কে জানা নেই, তো ভাবলাম যে সম্ভবত এয়ারপোর্টে যাত্রীদের কিছুক্ষণের রেস্টের জন্য এই সুব্যবস্থা আছে। বলে যে ওয়াইফকে বললাম যে চলো দুজনে একটু কিছুক্ষণ রেস্ট নেই, তো হাত ধরা ধরি করে দুজনে। এ আবার ওয়াইফের সঙ্গে ভীষণ মনোরম সম্পর্ক। হ্যাঁ, আজব ধরনের। যেখানে আসছিলেন তার বেগমকে নিয়ে, তার ছেলেকে নিয়েও, তো কথাবার্তার ঢঙ্গই আলাদা। সর্বক্ষণই স্বামী স্ত্রী সুলভ চমৎকার, জীবনের চমৎকারিত্ব তাদের অব্যাহত রাইখা তারা চলেন। যাই হোক, তো ওখানে বললেন যে চলো আমরা রেস্ট করে নিই। তো দুইজন হাত ধরাধরি করে দরজা খুলে ভিতরে ঢুকতে দেখে যে আরে লাহা, পরে নিজেই বাইর হয়ে আসছেন দুজনে, পরে দ্রুত বাইর হয়ে আসছেন যে আল্লাহ মানুষে কি বলবে, যে মুসলমান এই ধরনের রেস্ট কিভাবে নিতে পারে। যাই হোক, অনেক মানুষকে দেখি শিক্ষিত হয়, চাই দিনী লাইনে অথবা জেনারেল লাইনে, কিন্তু সুন্দর পরিচ্ছন্ন এবং ফুলের জীবন, মসৃণ জীবন গঠনের ক্ষেত্রে দেখি পিছনে। শুধু সুন্দর মানুষের শিক্ষা দীক্ষা প্রশিক্ষণ এবং দেখভাল কোনো মানুষকে সুন্দর করতে পারে, কারণ লেখাপড়ার গণ্ডি অতিক্রম করলে কেউ সুন্দর মানুষ হতে পারে না। সুন্দর মানুষের হাতের পরশ, জীবনের পরশ, দৃষ্টির পরশ কাউকে সুন্দর করে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কার কাছে বলবো এইসব কথা। যাই হোক, তো অনেক প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায় যে রেস্টরুম এবং ফ্রেশ রুম ফ্রেশ না, বুঝলেন না, ওয়াশরুমেরও নতুন ভাবে ভীষণ ওয়াশ করা দরকার হয়ে গেছে। এই তো ওখানে গিয়ে আমি আগে যাচাই করতে চাইলাম যে হযরতওয়ালা এই ফ্রেশ রুম ব্যবহার করতে পারবেন কিনা, ব্যবহারযোগ্য কিনা, গিয়া দেখলাম যে ওরও দুর্গন্ধ, খোদা পানা, মানে এটাতে ঢুকলে মানুষ অসুস্থ হওয়া ছাড়া কোনো রাস্তা নেই। কোনো কোনো বাথরুম এত দুর্গন্ধপূর্ণ, ওখানে যাওয়ার পরে মানুষ মারাত্মকভাবে অসুস্থ হয়ে যায়। কোনো কোনো বাথরুম এইরকম কঠিন বিপজ্জনক, ওখানে ঢুকার পরে কয়েকশো বা কয়েক হাজার, হ্যাঁ না, অথবা হাজার হাজার মশা একসঙ্গে ওখানে আক্রমণ করে, একসঙ্গে, এমনকি ইস্তেঞ্জা করবে না, মশার আক্রমণ প্রতিহত করবে, মুস্তাকিল ভাবে মানে হসপিটালে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে যায়। ভাই, বাথরুম এত অপরিচ্ছন্ন কেন থাকবে, ওইখানে এইরকম ভয়াবহ অবস্থা ছিল। পরে আমি বললাম ভাই এটাতে হযরত তো ঢুকতে পারবেন না, এটাকে পরিষ্কার করা দরকার। বলল হ্যাঁ তাহলে করি। আমি বললাম জলদি করেন। আমি বললাম হযরতের কাছে গেছি, হযরত জি এরা একটু ফিরে পরিষ্কার করতেছে, তো একটু পরেই যাবেন। ঠিক আছে ঠিক আছে, কিছুক্ষণ পর আমি গিয়ে দেখি মনে হয় যে অন্তত 25-30 বালতি পানি আমার সোয়েটার মধ্যে, এই রাস্তার পাশে ল্যাট্রিন ওইটার মধ্যে পানি মারছে, আর পানি চতুর্দিকে এমন ছড়ায়া আরো পরিবেশ নোংরা হয়ে গেছে, এখন কি হবে? যাই হোক, পরে আমি হজরতজিকে বললাম যে হজরতজি চলেন, তা আমার কাঁধে ভর দিয়ে যাইতেছেন, গিয়া ওই পর্যন্ত গিয়া পৌঁছলাম, বললাম এইটা হলো বাথরুম মানে ফ্রেশ রুম বা টয়লেট, যাই হোক। হজরত ওদিকে কোন পাত্তাই দিলেন না, আমার এই কাঁধে হাত দেওয়া তো ঠিলে আরেকদিকে নিয়ে যেতেছেন, তা আমি বললাম যে বাথরুম এটা আরো ঠেলতেছেন, পরে পাশে ছিল একটা বাগান, বাগানের দিকে যাইতেছেন, তা আমি তো হতবাক যে কি হল। তো আমি ভাবলাম যে আল্লাহ নাকি এইরকম বয়স হয়েছে হজরতের, বুড়া মানুষ ব্যাগ হয়েছে আর এখানে খারাপ লাগতেছে, তো ওইদিকেই চলে যাবেন, তো মানুষের দেখবে তো কি হবে। পরে দেখলাম যে একটু একটা বেড়া এমনি বাগানের মধ্যে খাড়া করে রাখছে, পুরানা বেড়া। তা আমি বললাম হজরতজি বেড়ার পাশে গুলার ছেলে আমাকে নিয়ে যেতেছেন। পরে বেশ অনেক দূর গিয়ে আমাকে বললেন যে তুমি আমাকে আড়াল ঘুরে দাঁড়ায় থাকো, আমি এখানে পেশাব করি। ফের হজরত বললেন যে বাগাত মে পেশাব কা লুৎফি কুচ আওর হ্যায়। বাঘ মে পেশাব কা লুৎফি কুচ আওর হ্যায়। যাই হোক, পরে হজরতওয়ালা সেখানে পেশাব করলেন, এই দৃশ্য হজরতওয়ালা সেখানে পেশাব করলেন যে একদিকে ওনার পেশাব হলো আর আমি যে মজা পাইলাম সেটা তো মানে একদমই অবর্ণনীয়, কোন আল্লাহ কিভাবে পেশাব করতে দেখা, জীবনে এটা প্রথম। এতে সুবিধা হয়েছে এই যে তখন তো সে আমাদের মানে যৌবনের স্টিলওয়ালা জীবন, যৌবনের স্টিল জীবন, তাই না? তো ফের পরবর্তী জীবনে যখন এমনটা প্রয়োজন হবে তো তখন যেন আমরা সেখানে আনিজি না ফিল করি যে পেশাবি মুলতবি, ফের তো অসুস্থ হওয়া লাগবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ইসলাম তো সুন্দর এবং সহজ এবং আরামদায়ক, কিন্তু আমরা আমাদের নিজেদের বিবেক বুদ্ধি চিন্তা আবেগ এগুলোকে ইসলামের মধ্যে যোগ করে দিয়ে ইসলামকে কঠিন বানাই, একেবারেই সর্বনাশ। সারা বিশ্বব্যাপী এত মুসলমান, এত দিনের কাজ, এত দিনই খেদমত মেহনত হচ্ছে, কিন্তু আল্লাহর কসম করে আমি মসজিদে বলি আপনাদেরকে, যারাই দিনের খেদমতে ব্যস্ত মেহনতে ব্যস্ত, এদের ভিতরে সিংহভাগ লোকদেরকে এরকম দেখতে পাই যে যারা নিজের আবেগ জজবা নিজস্ব মস্তিষ্ক প্রসূত আবিষ্কৃত ব্যাখ্যাকে ইসলামের মধ্যে যুক্ত করে বলেন এটাই ইসলামের পদ্ধতি, এটাই দিনের পদ্ধতি, এটাই নবী রসুলদের পদ্ধতি, আর এভাবে ইসলামকে কঠিন করে ফেলা হয়, যেটা ফরজ না এটাকে ফরজ ঘোষণা করা হয়, আশ্চর্য লাগতে থাকে। একদম পাক্কা জাহেল মানুষ আলেমদের সামনে দাঁড়ায় বলতে থাকে এটা ফরজ, অথচ সেটা আদু ফরজ তো দূরের কথা মুস্তাহাব না, এবং সেটা যদি ইমাম সাহেব বলেন কি বললেন আপনি এটা ফরজ, এটা তো ফরজ কোন আমল না, বলে আপনি এখনো লেখাপড়া করেননি, আপনি শিখেন নেই, একটু কিছু দুনিয়ার লাইনে পড়াশোনাটা একটু উঁচু অথবা পয়সা করি বেশি, ইমাম সাহেবেরও পরোয়া করে না, কারণ ইমাম সাহেব ওনার অধীনে চাকরি করে, বলে দেয় যে আপনি এখনো এগুলো জানেন না, আপনি আরো আপনার আরো শিখতে হবে, পরিষ্কার বলে দেয়। এই যে বিপদ ভয়ঙ্কর মুসলমানদের সমাজ আজকে, কেন সেরেপি একটাই শুধু কারণ যে বিজ্ঞ ওলামায় দিন যারা আল্লাহ ওয়ালা, এলম তার ব্যাপক এবং ভারী এবং মজবুত পাকা, আর একদিকে তার জীবন একদম ইসলাম সমৃদ্ধ কোরআন সুন্নাহর পূর্ণ অনুকূলে, এইরকম ওলামায় দিনের অধীন মুসলমানদের জীবন যদি পরিচালিত না হবে আল্লাহর কসম মুসলমান সিরাতুল মুস্তাকিমের হেদায়েত প্রাপ্ত থাকা কোশ্চিন কালেও সম্ভব হবে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমি আমার যেখানেই সফর হয় মুসলমান ভাইদের মধ্যে এই পয়গাম পৌঁছানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ, যার খুশি সে স্বচ্ছ সুন্দর এই সরল পথ যেটা পেয়ার রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের আমাদের নিকট রেখে যাওয়া ফুলের জীবনের যেটা সহায়ক, সেই ধারা সেই পথ আমরা অবলম্বন করব, তা আমরা সফল কাম, আর সেটাকে এড়ায় চলব তো আমাদের পাথর মার্কার জীবন তৈরি হতে থাকবে। যেটা রসুল্লাহ সাল্লামের দেওয়া ইসলাম আদৌ না। এবং বিস্ময় হল যে বহু বড় বিশ্বাস ইদানিং এইরকম ধরনের ইসলামী জীবনকে পছন্দ করতে শুরু করছেন, মহান পূর্বসূরী আকাবের, এমনকি সাহাবা তাবিন তাবে তাবিন, এমনকি হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মোহাম্মদ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আজমাইন, হ্যাঁ না, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তাআলা, তাদের জীবন, তাদের এলম ও আমলের জীবনকে পর্যন্ত এরা প্রত্যাখ্যান করে। ইমাম বুখারি রহমুল্লাহ, ইমাম মুসলিম রহমুল্লাহর এলমি জীবন, ইসলামী জীবনকে পর্যন্ত ভুল মনে করে। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমি এর থেকে বেশি ব্যাখ্যা দিলে মুসলমানরা মারাত্মকভাবে পেরেশানিতে পড়বে। এজন্য আমরা এতটুকু ব্যাখ্যা দিতে পছন্দ করি যাতে মানুষ অন্তত হেদায়তের আলোর দিকে আকৃষ্ট হওয়ার সুযোগ থাকে। বলাই তো উদ্দেশ্য না, দিন উদ্দেশ্য। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমি আল্লাহর কসম করে বলি যে হকানি আলেম উলামা তাদের এলমের এলম দীপ্ত এবং এলম সমৃদ্ধ, এলমের আলোকের, কোরআন সুন্নার এলমের আলোকে যে ব্যাখ্যা বিশ্লেষণ, এটাকে এড়াইয়া চলা কোন ক্রমে এটা হেদায়তের রাস্তা নয়। এটা অন্ধকারমুক্ত পথ কশিন কালও হতে পারে না, এটা মসৃণ দিন পথ কশিন কালও হতে পারে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে এবং সকল মুসলমানকে খালেস কোরআন সুন্নাহ ভিত্তিক আলোদীপ্ত নূর সমৃদ্ধ পথ অনুসরণের তৌফিক দান করেন। আর শুনবে না, আরো একটা শুনবে না, শুনো শুনো,
নক্ষ শয়তান করিল অপমান আমি কতকাল জজে পেরে বলে আউলিয়া করে ঘরে যদি নাও মরে
থাকা
জজে পেরে বলে আউলিয়া করে দলে যদি নাও মরে থাকা জীবে তোমায় বাধা এমন তো কে হই নাই নাই কে হোনা জজে পেরে বলে আউলিয়া করে দলে যদি নাও মরে থাকা জীবে তোমায় বাধা এমন তো কে হই নাই নাই কে হোনা
কষ্ট এরকম ভীষণ ভীষণ মারাত্মক ধরনের, একদম চরম থেকে চরম ধরনের বিখ্যাত প্রসিদ্ধ কুখ্যাত, এরকম কুখ্যাত থেকে কুখ্যাত এই গুনাগার লোকদেরকে রব্বুল আলামিন তওবা করায়া, যে তওবা করতে যদি কর তওবা টবা করায় এটারে ফের ওলি আল্লাহ বানায়া আরো একটু ভালো করে ঘষ নিজের, এরপরে এটাকে শীর্ষস্থানে ওলি আল্লাহ বানায় এত এত বেশি শীর্ষস্থানীয়, এত বেশি আউলিয়াকুল শিরোমণি বানায় দিচ্ছেন যে সারা বিশ্বের আউলিয়ারা তার বেলায়েতের মাকামের সামনে সর্বদা মাথা নত করে থাকতে বাধ্য মনে করেন নিজেকে। এইরকম অবস্থা শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমি আশ্চর্যজনিত হই বিস্মিত হই, ইয়ে আল্লাহ আপনি কেসা প্যারা এবং কি আশ্চর্য আপনি দয়াময়, এত করুণাময় এত ক্ষমাশীল আপনি, ও হো ওরে পেয়ারা আল্লাহ। যেমন বিশ্বে হাফি যার জীবনটা শুরু ভাগে একদমই মারাত্মকভাবে এই মদ্য পানের কারণে এক বিখ্যাত এবং কুখ্যাত ছিল, সেই বিশ্বে হাফি বিশ্বের একদম শীর্ষস্থানীয় আউলিয়াদের কাতারে এমনটা তিনি নিজের বেলায়েতের মাকামকে অলঙ্কৃত করলেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমুল্লাহর মতো এত বড় ইমাম এবং এত বড় ফকি তিনি পর্যন্ত তাকে শ্রদ্ধা এবং সম্মান করতেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আরেকটা মানুষ যিনি ডাকাতদের সর্দার নামে পরিচিত ছিলেন, সেই মানুষটা যে এত বড় মাপের উলি হয়েছেন যে ইমাম আজম রহমতুল্লাহ আলের মজলিসের ওলামা ফোকাহারা পর্যন্ত তাকে সম্মান করতেন, হযরত ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কেসা কেসা ঘটনা বলি, এতগুলো বলার দরকার কি? এই দুইটা ঘটনাই এই মুহূর্তে সংক্ষিপ্তভাবে আলোচিত হল, যাতে করে আমরা যারা যে কোনো ভুলের মধ্যে আছি, যে কোনো বিচ্যুতির শিকার, আমরা হিম্মত করব যে আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করব যে আউলিয়াদের শীর্ষ মকাম যেন আল্লাহ পাক নিজ দয়াতে আমাদেরকেও দান করেন, এমনটা হিম্মত করা যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। খামোখাই ধান্দাবাজি করে বেড়ায় মানুষের নফসের দোকান শয়তানের দোকান, এবং আরেকটু স্পষ্ট বলি আমি যে মূর্খতার কারণে, ভয়ঙ্কর মূর্খতার কারণে মানুষ মনে করে যে আমাদের মতো এইরকম সিরিয়াস নষ্ট এবং দুষ্ট এবং নিচু এবং নোংরা এবং অসভ্য প্রকৃতির মানুষ এরকম বলি আল্লাহ হওয়া বোধ হয় এটা আমাদের ব্যাপার স্যাপার না, এটা অন্যদের ব্যাপার, হাবিব জিহুদুরদের ব্যাপার, পীর জিহুদুরদের ব্যাপার। এই এইরকম ধান্দা যে করে ওরে পাইছে একদম ভয়ঙ্কর কেসেমের অত্যন্ত সিরিয়াস ইঞ্জিনিয়ার টাইপের ইবলিসে, ইঞ্জিনিয়ার টাইপের এবং বেরিস্টার টাইপের ইবলিসে পাইছে। ওরে যতই কোন আলেম আল্লাহ বুঝাই দেয় যে তওবা করলে তোর কাজ হয়ে গেছে, পরে ওই ব্যারিস্টারে পায়, মানে ব্যারিস্টার ইবলিসে পায় পায়া পরে ওরে হাইকোর্টে নিয়ে বুঝাই দেয় যে ওইসব চিন্তা করো না, কোন রকম আল্লাহ বিল্লাহ করো এবং বলো যে মাফ করে দেন, পাইলে পাইলে না বললে পিডান খায়া পরে জান্নাতে গেলেই তো হইল, শেষা খাইলে আর কি মধ্যখানে আল্লাহর কসম। এইরকম ব্যারিস্টারি বুদ্ধি এটা ইবলিসের বুদ্ধি, কোরআন সুন্নাহ এটা কোশ্চিন কাল এটাকে সমর্থন করে না, কারণ মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, আমি ক্ষমাশীল এবং আমি ভীষণ ভালোবাসা পরায়ণ। আল ওয়াদুদ মানে আমি ভীষণ ভালোবাসা পরায়ণ, কি অর্থ যে ক্ষমা করতে পারলে আমি খুব খুশি হই। ওয়ারে পেয়ারা আল্লাহ, ভাই সুবহান আল্লাহ, আমরা সকলে আল্লাহর থেকে ক্ষমা নেওয়ার জন্য দ্রুত আগে আসবো কিনা ইনশাআল্লাহ। তার বস আজকেই সকলে সুযোগ করে দুই রাকাত একদম পুরে মন মতো ফের আল্লাহর কাছে বলি, আপনি বলছেন যে আপনি আল গাফুরুল ওয়াদুদ, আপনি ক্ষমাশীল এবং ভীষণ ভালোবাসা পরায়ণ, ক্ষমাও করতে চান আর ভালোবাসার সাথে যে এক্ষুনি এই মুহূর্তে আপনি ভালোবাসা করে তুলতে চান। আমি শুনলাম, আমি উপস্থিত, আমাকে মাফ করে ভালোবাসা করে তোলেন, একদম কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। শুনতেছো প্রিয় বন্ধুরা, আর আল্লাহ পাক নিজে রহমতের কোলে তুলে নিলেই বেলায়েতের মাকাম নসীব হয়েই যাবে। এরপরে কাজ হলো লাইনে থাকি, লাইনে থাকি, লাইন না ছাড়ি, বস
ترجمان اکابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ میر بانگلہ اردو پرتیٹی بیان بیشیر جیکنو پرانتو تھے کے نیومی تو نیز نیز موبائلیر ہواٹس ایپے پاور جننو جگازوک کرو نئی نمبرے 01715818970 مفتی شہید السلام قاسمی لائیو بیان شنار لنک mixlr.com/khanka-bd mixlr.com/khanka-bd অথবা www.khankabd.com। বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম ঠিকানা এবং শুধু বাংলা বয়ানই পেতে চান না বাংলা উর্দু উভয়টাই। গ্রুপে অ্যাড করে নেওয়ার পর আপনার মোবাইলে যাওয়া মেসেজে নট স্প্যামে টাচ করুন, রিপোর্ট স্প্যামে নয়। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না, লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সেই নাম্বারে, তারপর সেন্ডে টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে।